ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর প্রতিবেদন।
বিএনপির প্রভাবশালী নেতা শমশের মবিন চৌধুরী দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদন।
তৃতীয় ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সম্মেলন বিশ্বের এক তৃতীয়াংশ মানুষের স্বপ্নের মিলন।
তাছাড়া রয়েছে রিপাবলিকান বিতর্ক অনুষ্ঠানের ওপর ডক্টর শফিকুর রহমানের মূল্যায়ন।
রুবিওর প্ল্যানটাই অনেকটা সুন্দর এবং ভালোভাবে এটা আমরা ডিবেটে দেখতে পেয়েছি।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভিয়েনাতে ইরান ও রাশিয়ান সহপক্ষদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন, আর এই বৈঠক অনুষ্ঠিত হল সিরিয়া নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার পূর্বে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক বৈঠককে সিরিয়াতে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতি টানার ক্ষেত্রে সবচেয়ে প্রতিশ্রুতিশীল সুযোগ বলে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জরিফ এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সঙ্গে সিরিয়া বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত একপক্ষীয় অনানুষ্ঠানিক বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়া, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকরাকে নিয়ে কথা বলেন। আগামীকাল শুক্রবার এই বৈঠকে অন্যান্য দেশের প্রতিনিধিরাও যোগ দেবেন। এই সংলাপে সিরীয় সরকার কিংবা সরকারকে উৎখাত করতে চায় যারা সেই সব গোষ্ঠীর কেউ অন্তর্ভুক্ত নয়। সিরীয় ন্যাশনাল কোয়ালিশনের সদস্য মুয়াফাক নেয়াবারিয়ে সতর্ক করে দিয়েছেন যে ইরান আসাদকে সমর্থন করায় সেখানে একটি রাজনৈতিক নিষ্পত্তির প্রচেষ্টাকে ব্যাহত করবে। এদিকে গতকাল ফ্রান্সের এক সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি বলেছেন যে ফ্রান্স সহ বহু আঞ্চলিক এবং পশ্চিমী দেশ সিরিয়ায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে। সিরীয় নেতা সেখানকার বিরোধী গোষ্ঠীগুলোকে প্রায়শই সন্ত্রাসবাদী বলে উল্লেখ করে থাকেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুলি করে দুজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে একজন ইসরায়েলি সৈন্যকে ছুরিঘাত করে এবং তার অবস্থা এখন আশঙ্কাজনক। 23 বছর বয়সী ওই ফিলিস্তিনি লোকটি বিভক্ত শহর হেব্রনের টম্ব অফ পেট্রিয়ার্কসের কাছে সংঘটিত ওই ঘটনায় সৈন্যটি সামান্য আহত হয়। সেখানে ইসরায়েলি বসতিকারীদের উপস্থিতি ও উত্তেজনা বাড়িয়ে তুলেছে। দ্বিতীয় ঘটনায় 19 বছর বয়সী একজন ফিলিস্তিনির বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে সে হেব্রনে একজন ইসরায়েলি সৈন্যকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছিল। এক মাসেরও বেশি সময় ধরে চলে আসা ফিলিস্তিনি ও এই সহিংসতায় 11 জন ইসরায়েলি এবং 58 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। ইসরায়েল বলছে যে অধিকাংশ ফিলিস্তিনিরই মৃত্যু হয়েছে যখন তারা ইসরায়েলি অসামরিক লোক, সৈন্য বা পুলিশকে গুলি করার অথবা ছুরিকাঘাত করার চেষ্টা করছিল। এদিকে মানবাধিকার সম্পর্কিত জাতিসংঘের হাই কমিশনার জায়েদ রাদ আল হোসেন বলেছেন যে এই হানাহানি বন্ধ করা না গেলে তা শেষ পর্যন্ত বিশাল বিপর্যয়ে পরিণত হতে পারে। জিনিভায় মানবাধিকার পরিষদে এক ভাষণে হোসেন এই সহিংসতার জন্য উভয় পক্ষকেই দোষারোপ করেন। বাংলাদেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং দলের পক্ষে পররাষ্ট্র বিষয়ক নেতা শমশের মবিন চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দলের সকল পদ থেকে পদত্যাগ করেছেন এবং সঙ্গে সঙ্গে রাজনীতি থেকে অবসরেরও ঘোষণা দিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে লেখা পদত্যাগ পত্রটি শমশের মবিন চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে বুধবার রাতে হস্তান্তর করেছেন। তিনি সাংবাদিকদের বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির যে প্রতিষ্ঠাতা, যে চিন্তাধারা, যে মূল্যবোধের ভিত্তিতে একটা গঠনমূলক রাজনীতির কথা ভেবেছিলেন, অনেকের মনে প্রশ্ন, আমার মনেও সেই প্রশ্ন, বিএনপি সেখানে কতটুকু রয়েছে।
শমশের মবিন চৌধুরী এবছরের শুরুতে 8 জানুয়ারি গ্রেপ্তার হন এবং 22 মে জামিনে মুক্তি লাভ করেন। এরপর থেকে তিনি চুপচাপ থাকার নীতি গ্রহণ করেন, দলের সাথেও তার দূরত্বের সৃষ্টি হয়। সাবেক পররাষ্ট্র সচিব এবং যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত শমশের মবিন চৌধুরী বিএনপির প্রভাবশালী নেতা হিসেবেই পরিচিত ছিলেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ঢাকাকে হাই রিস্ক সিটি বা উচ্চ ঝুঁকিপূর্ণ শহর বলে চিহ্নিত করেছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন পলিসি উন্নয়নকারী আন্তর্জাতিক বুদাপেস্ট প্রসেস। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে 12 অক্টোবর পাঠানো এক ইমেল বার্তায় তারা বলেছে, দুজন বিদেশি নাগরিক হত্যার বিষয়টি স্পর্শকাতর ইস্যু। এই অবস্থায় কোনো আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় করা সম্ভব কিনা তা নিয়ে তাদেরকে ভাবনায় ফেলেছে। আগামী 9-10 নভেম্বর অনুষ্ঠেয় বুদাপেস্ট প্রসেস সপ্তম ওয়ার্কিং গ্রুপের বৈঠক ঢাকায় অনুষ্ঠানের কথা রয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে। ওদিকে বাংলাদেশ উন্নয়ন ফোরামের আসন্ন বৈঠকে নিরাপত্তা নিয়েও দাতা দেশ ও সংস্থার প্রতিনিধিরা কিছুটা সংশয় প্রকাশ করেছে। আগামী 15-16 নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন বিভাগের কাছে সার্বিক পরিস্থিতি নিয়ে দাতারা খোঁজ খবর নিচ্ছেন। ফোরামের সদস্যদের কাছ থেকে ইমেইল পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
নতুন দিল্লিতে অনুষ্ঠিত আফ্রিকান দেশগুলোর সঙ্গে এক শীর্ষ সম্মেলনে ভারত সেসব দেশের সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি করতে চায়। এই সম্মেলনে ওই মহাদেশের 40টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। আফ্রিকার উন্নয়নের জন্য ভারত $1,000 কোটি ঋণ দেওয়ারও কথা ঘোষণা দেয়। ভারত ও আফ্রিকাকে বিশ্ব অর্থনীতিতে আশা ও সুযোগের দুটি উজ্জ্বল ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকার দেশগুলোকে সমৃদ্ধির জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
We will help connect Africa from Cairo to Cape Town.
Mr. Modi বলছেন, আপনাদের অবকাঠামো, বিদ্যুৎ ও সেচ, শিল্প ও তথ্য প্রযুক্তি এবং আফ্রিকায় আপনাদের সম্পদকে আরো মূল্যবান করে তুলতে আমরা কায়রো থেকে কেপ টাউন, মারাকেশ থেকে মোম্বাসা পর্যন্ত যোগসূত্র স্থাপনে সহায়তা করব। এই তৃতীয় ভারত আফ্রিকা শীর্ষ বৈঠক ছিল ভারতের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষামূলক কূটনৈতিক প্রয়াস। রাষ্ট্রপ্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাকব জুমা, জিম্বাবুয়ের রবার্ট মুগাবে, নাইজেরিয়ার মোহাম্মদু বুহারি এবং মিশরের আব্দুল ফাতা আল সিসি। বুধবার রাতে ভারতীয় পোশাক পরে অনেকে নৈশ ভোজেও যোগ দেন। আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
তৃতীয় ভারত আফ্রিকা মঞ্চ শিখর সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই সম্মেলন বিশ্বের এক তৃতীয়াংশ মানুষের স্বপ্নের মিলন। সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং আফ্রিকা দুই অঞ্চলেরই সম্পদ যুব সমাজ, এই শতাব্দী ভারত এবং আফ্রিকার। প্রধানমন্ত্রী এদিন আফ্রিকাকে আগামী 5 বছর ধরে সহজ শর্তে $1,000 কোটি ঋণ দেওয়ার কথা ঘোষণা করেন। এছাড়াও $60 কোটি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। আফ্রিকার কৃষিক্ষেত্রে সব রকম সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের মোকাবিলা এবং জলপথে নিরাপত্তায় আফ্রিকার সঙ্গে যৌথভাবে লড়াইয়ের ডাক দেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকা এবং ভারতের যথাযোগ্য প্রতিনিধিত্বের জন্য প্রয়োজনীয় সংস্কারেরও আহ্বান জানিয়েছেন তিনি। এই 4 দিনের শিখর সম্মেলন 1983 নির্জোর সম্মেলনের পর সবচেয়ে বড় সম্মেলন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় আরেকটি প্রতিবেদনে জানাচ্ছেন, বাণিজ্য সহায়ক পরিবেশ তৈরির ক্ষেত্রে বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে ভারতের স্থান 12 ধাপ উপরে উঠে আসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এদেশকে বিনিয়োগকারীদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার চেষ্টা হচ্ছে। বিশ্বব্যাংক ওই তালিকা তৈরির সময় যে বিষয়গুলিতে গুরুত্ব দেয় তা হল মূলধনের ন্যূনতম পরিমাণের ক্ষেত্রে বিধিনিষেধের বিলোপ সাধন, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে আবেদন প্রক্রিয়ার সরলীকরণ, কর জমা দেওয়ার ক্ষেত্রে অনলাইন ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সংযোগের সহজলভ্যতা। 189টি দেশের ওই তালিকায় এর আগে ভারতের স্থান 12 ধাপ উঠে 130 হয়েছে। বিশ্বব্যাংকের এই প্রতিবেদক মেক ইন ইন্ডিয়া কর্মসূচির স্বীকৃতি বলেই মনে করছে দেশের তথ্যবিজ্ঞ মহল। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
তানজানিয়া নির্বাচন কমিশন বলছে ক্ষমতাসীন দলের প্রার্থী জন মাগুফুলি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। আজ কমিশন বলেছে যে সিসিএম পার্টির মাগুফুলি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চাদেমা পার্টির এডওয়ার্ড লোয়াসাকে পরাস্ত করেছেন। মাগুফুলি পেয়েছেন 58% ভোট, লোয়াসা পেয়েছেন 40%। এই নির্বাচনের কারচুপির অভিযোগ এনে লোয়াসা তা রোববার প্রত্যাখ্যান করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, বৃহস্পতিবার আবারও তিনি ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই অভিযোগ আনেন যে তারা তানজানিয়ার জনগণের গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে। 25 অক্টোবর তানজানিয়ার প্রেসিডেন্ট, সংসদ ও স্থানীয় পর্ষদের নির্বাচনগুলোতে এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। প্রেসিডেন্ট জাকায়া কিকওয়েতে 2 বার 5 বছরের মেয়াদ শেষ করে এখন অবসর নিচ্ছেন। চীন দীর্ঘদিন ধরে চলে আসা তার এক সন্তান নীতির সমাপ্তি ঘটিয়েছে এবং এখন দম্পতিদের 2টি করে সন্তান নেয়ার অনুমতি দিয়েছে। এই সপ্তাহে বেজিংয়ে এক উচ্চ পর্যায়ের রাজনৈতিক বৈঠকের পর এই পরিকল্পনা প্রকাশ করা হয়। বিশ্লেষকরা বলছেন যে দুই সন্তান নীতিকে যদিও স্বাগত জানানো হচ্ছে, তবে তা সে দেশের ক্রমহ্রাসমান জন্মহার এবং কমে আসা শ্রমশক্তিকে চাঙ্গা করতে তেমন সহায়ক হবে না। ২০১৩ সালে চীন কেবলমাত্র সেই সব দম্পতিকে দুটি শিশু গ্রহণের অনুমতি দিয়েছিল যাদের একজনের কোনো ভাই কিংবা বোন নেই। এবার সেই শর্ত শিথিল করা হলো। বিশ্ব সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বুধবার রাতে রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীরা তাদের তৃতীয় বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বিতর্ক অনুষ্ঠান কেমন হয়েছে, প্রার্থীরা কেমন করলেন ইত্যাদি বিষয়ে মূল্যায়ন করেন ডক্টর শফিকুর রহমান। প্রফেসর রহমান সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণসংযোগ কার্যক্রমে সমন্বয়ক। তার সাক্ষাৎকারটি নেন শেগুফতা নাসরিন খুইন।
ডক্টর শফিকুর রহমান, গতকাল বুধবার রাতে রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থীরা তাদের তৃতীয় বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন। বিশ্লেষকরা বলছেন মার্কো রুবিও সবচেয়ে ভালো করেছেন, আপনার কি মত?
হ্যাঁ, আমি বিতর্ক দেখেছি, আমার কাছেও কিছুটা মনে হয়েছে, কারণ একটা অস্বাভাবিক সিচুয়েশন আমরা দেখেছি কালকে বিতর্কে, যে ডক্টর কার্সন এবং ডোনাল্ড ট্রাম্প দুজনই অনেক চুপ ছিলেন, কোয়াইট ছিলেন। এর আগে যে ডিবেটগুলো হয়েছে, এ দুজনই বেশ লিডিং রোল নিচ্ছিলেন, সেই লিডিং রোলটা আমরা কালকে বিতর্কে দেখিনি। মার্কো রুবিও, যার ফলে আমরা, উনি পেছনে আছেন চতুর্থ বোধহয় জেব বুশ এবং তার সাথে, উনি চাচ্ছেন কিছুটা এগিয়ে আসার জন্য এবং আরো কিছু নাম্বার পার্সেন্টেজ হয়তো কিছুটা পাবেন। এবং তার প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত সুন্দর ছিল, অর্গানাইজ ছিল, ওনার হোমওয়ার্ক ভালো ছিল, সেদিক থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ, উনি হয়তো এই ডিবেটটায় বেশ ভালো রোল প্লে করেছেন।
অর্থনীতি ও প্রার্থীদের কর সংশ্লিষ্ট পরিকল্পনা বিতর্কে প্রাধান্য পায়। কর পরিকল্পনার ক্ষেত্রে কোন প্রার্থী তাদের পরিকল্পনা উল্লেখযোগ্যভাবে তুলে ধরতে পেরেছেন বলে আপনার মনে হয়েছে?
এটাও আমি মার্কো রুবিওর কথাই বলবো, কারণ এর আগে আমরা দেখেছি ডক্টর কার্সনের, উনি সুন্দরভাবে একটা পলিসি দিয়েছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পও তিন সপ্তাহ আগে তার করের এবং ট্যাক্সের পলিসিটা দিয়েছেন, কিন্তু দুজনের একজনও এই ডিবেটে করের উপরে কোনো কংক্রিট, ক্লিয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো সাজেশন দিতে পারেননি। এবং মার্কো রুবিও সুন্দরভাবে বলেছেন যে আমরা কিভাবে, আমরা গরিবদের জন্য, ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর কার্সন যদি যে পলিসি বা ফ্ল্যাট রেটে ট্যাক্সের কথা বলছেন, সেটা যদি হয় 14% বা 15%, তাহলে সাধারণ গরিব লোকদের কি হবে? অন্য লোক, বড় লোক যারা বেশি আয় করে তাদের ট্যাক্সটা কিছুটা কমে আসবে, কিন্তু সাধারণ লোকের যারা 10%, 7%, 6% ট্যাক্স দিচ্ছে বা কিছু দিচ্ছে না, তাদের উপরও তো ট্যাক্স আরোপ করা হবে। কাজী রুবিওর প্ল্যানটাই অনেকটা সুন্দর এবং ভালোভাবে এটা আমরা ডিবেটে দেখতে পেয়েছি।
ওহাইওর গভর্নর জন কেসিক, তিনিও তো তার কর পরিকল্পনার উপরও কথা বলেন, বিশেষ করে যখন কার্সেনের এবং মার্কো রুবিওর পরিকল্পনা, সে সম্পর্কে একটু বলুন।
তাদের দুজনের ভেতরে বেশ ডিবেট হয়েছে। এখানে আমরা যেটা রিপাবলিকান রেসের ভেতরে দেখতে পাচ্ছি, যে এক দল হচ্ছে রিপাবলিকান ট্রেডিশনাল বড় লোক যারা বেশি আয় করে বা যারা কনজারভেটিভ তাদের পক্ষে, এর ভেতরেই আরেক দল রয়েছে যেটা মার্কো রুবিও এবং জেব বুশ এবং গভর্নর কেসিক, এরা সাধারণ লোকেরও একটা পার্সপেক্টিভ, যেটা ডেমোক্রেটিক পার্টির যে ইস্যুগুলো সেই রকম কিছু ইস্যু তারা নিয়ে ওগুলো আগামী মানে তাদের ইলেকশনের, নির্বাচনের অংশ হিসেবে গ্রহণ করার চেষ্টা করছে। এখানে ক্যাসিক যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে আমাদের কনজারভেটিভ যে নেচারটা সেটা আমরা হারিয়ে ফেলছি যখন আমরা সাধারণ মানুষের স্বার্থ এবং ইন্টারেস্ট এবং ট্যাক্সের পলিসিগুলো আমরা দেখছি না।
আচ্ছা, আয়োয়াতে বেন কার্সন ডোনাল্ড ট্রাম্পকে জনমত সমীক্ষায় ছাড়িয়ে গেছেন। বিতর্কে ওই দুই প্রার্থী কেমন করেছেন বলে আপনি মনে করেন?
আমরা প্রথমেই এটা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প এবং ডক্টর কার্সন দুজনই, তারা ডক্টর কার্সন উপরে রয়েছেন এবং এক নম্বরে রয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প দু নম্বরে রয়েছেন, এরা কেউ রিস্ক নিতে যাচ্ছে না, যেটা আমার মনে হয়েছে এই বিতর্কে, যে যদি কোনো রকম ভাবে কোনো রকম ফাঁস কথা বা কোনো রকম ভুল কথা বের হয়ে যায় তাহলে তাদের হয়তো পার্সেন্টেজ পয়েন্ট এবং পপুলারিটি কিছুটা কমে আসবে। সেই জন্য তারা খুব কশাস ছিলেন এবং কশাস থাকাটা একেবারে ক্যামেরায় এবং আলোচনায় পরিষ্কারভাবে ধরা পড়েছে, যেটা তাদের জন্য খুব একটা ভালো দিকে যাচ্ছে না, এটা ক্ষতিকরই হয়েছে আমাকে বলতে হবে।
তবে এর আগের যে দুটো বিতর্ক অনুষ্ঠান হয়েছে তখন আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পই এগিয়েছিলেন সবচাইতে বেশি জনমত সমীক্ষায়। এই প্রথম তিনি বেন কার্সনের পেছনে চলে গেছেন আয়োয়াতে জনমত সমীক্ষায়। সেই তুলনায় সেই ক্ষেত্রে
আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর বেন কার্সনের প্ল্যানের ভেতরে অনেক সাবস্টেন্স আছে, উনি যেগুলো কথা বলেন ওনার কথার ভেতরে অনেক সাবস্টেন্স, অনেক তথ্য আছে, অনেক থিওরি আছে, অনেক মানুষের উপকার করার, সাধারণ লোকেরও সাহায্য করার মতো বিভিন্ন রকম প্রপোজাল রয়েছে, প্রস্তাব আছে, যেগুলো আমরা ডোনাল্ড ট্রাম্পের আলোচনার ভেতরে বা বিতর্কের ভেতরে বা বক্তৃতার ভেতরে আমরা দেখতে পাই না। আমরা যেটা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের, উনি চাচ্ছেন জিততে, জেতার চেষ্টা করছেন এবং সবাইকে বলছেন যে তোমরা ফিরে এসে আমাকে ভোট দাও, কিন্তু কী জন্য ভোট দেবে, কী জন্য তাকে, যে সে যুদ্ধ সম্পর্কে কনফিউজিং মানে একটা আলোচনা মানে প্রস্তাব ই করছেন যে যুদ্ধে আমরা আরও সৈন্য পাঠাবো এবং অন্য অন্য ই করবো, সিরিয়াল রেবেলদের আর্মস দেব, কিন্তু সিরিয়াল রেবেলদের আর্মস দিলে সেটা যে হয়তো আইসিসের কাছে চলে যেতে পারে, এই ধরনের ক্লিয়ার কোনো পলিসি বা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তার আছে কিনা এ নিয়ে অনেকে সন্দেহ করছেন।
একটি বিষয় সকল প্রার্থী একমত ছিলেন বলে মনে হয়েছে, তা হচ্ছে তারা মনে করেন সংবাদ মাধ্যম এবং বিতর্ক অনুষ্ঠানে যারা প্রশ্ন করছিলেন তারা ডেমোক্র্যাট দলের প্রতি একটু পক্ষপাত। সে বিষয়ে আপনার মূল্যায়ন?
আমি ঠিক ডেমোক্র্যাটের পক্ষপাত আমি বলবো না, আমি বলবো যে জন হারউড এবং বেকি কুইক দুজনই, মহিলা এবং জন হারউড, এই দুজনই এমনভাবে কতগুলো প্রশ্ন করেছেন যেগুলো তাদের ব্যক্তিগত পার্সোনাল ইস্যু চলে গেছে। যেমন জেব বুশকে বলছে যে তুমি আর কন্টিনিউ করো না, বা আরেকজনকে ক্যাসিককে বলেছেন, কারণ ওরা অনেক নিচে শতকরা 2% 3% এর মতো আছেন বলে তাদেরকে বলছে যে তারা চলে যাও। আমার কাছে যেটা মনে হয়েছে, এই তিনজনই জার্নালিস্ট চেষ্টা করেছেন যে এই ডিবেটের পরে দু একজন বা দু তিনজন কমে যাক এই মানে ক্যান্ডিডেট হিসেবে।
ডক্টর শফিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে স্বাস্থ্য বিজ্ঞানের কিছু খবরের খবর। বিশ্বব্যাপী মানুষের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে সেপসিস, তবে বেশিরভাগ মানুষের ওই রোগ কখনো নাও হতে পারে। আমেরিকায় বছরে 10 লক্ষ মানুষ ওই রোগে আক্রান্ত হয় আর এর অর্ধেকই মারা যায়। আর প্রতি বছর বিকাশমুখী দেশে ওই রোগে মৃত্যুর হার 80%। ওই রোগ সম্পর্কে মেরিল্যান্ড রাজ্যের জনস হপকিন্স স্কুল অফ মেডিসিনের চিকিৎসক ডক্টর মোহাম্মদ নাকিবউদ্দিনের সঙ্গে কথা বলেছেন তাহিরা কিবরিয়া।
ডক্টর নাকিব, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি কি কি কারণে সেপসিস হয় এবং এর লক্ষণগুলো কি কি?
ধন্যবাদ। সেপসিস যে কোনো কারণে হতে পারে, যে কোনো ধরনের সংক্রমণ যেটা শরীরের যে কোনো জায়গায় হচ্ছে সেখান থেকেই সেপসিস হতে পারে। সেটা চামড়ার সংক্রমণ হতে পারে, লাং যেমন নিউমোনিয়া, মূত্রনালীর সংক্রমণ, পেটের একটা কমন সংক্রমণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, আমরা অনেকেই শুনে থাকি, এবং শরীরের অন্যান্য জায়গাতেও যদি কোনো সংক্রমণ হয় তাহলে সেপসিস হতে পারে। কি হয় সেপসিস হলে? রোগ প্রতিরোধী ইমিউন সিস্টেম তা প্রতিরোধে এগিয়ে আসে, কিন্তু কখনো কখনো এই ইনফেকশন যুদ্ধে নিয়োজিত রাসায়নিকগুলো সমস্ত শরীরে ইনফ্লামেশন বা প্রদাহ সৃষ্টি করে এবং সেপসিস ঘটে। সেপসিসের বিভিন্ন লক্ষণ আছে, ডায়রিয়া হতে পারে, বমি হতে পারে, গলা ব্যথা, সোর্ট থ্রোট হতে পারে, এই কয়েকটা হতে থাকে, সেগুলোকে ধরা যেতে পারে যে সেপসিস হচ্ছে। সেপসিসের বানানেই কিন্তু লক্ষণগুলো লুকিয়ে আছে। আপনি দেখুন ইংরেজিতে SEP SIS, এস হচ্ছে শিভারিং, আপনার কাঁপুনি আসবে, ই হলো এক্সট্রিম পেইন অর ঝাড়া, শরীরে প্রচন্ড ব্যথা ব্যথা একটা ভাব, পি পেইল অর ডিসকালার্ড স্কিন, চামড়াটা একদম মনে হয় যেমন ফ্যাকাশে হয়ে গেছে, সে হচ্ছে স্লিপি, একটা ঝিমুনির মতো চলে আসবে, আই হচ্ছে I feel like I might die, আমার মনে হবে যেন আমি মারা যাচ্ছি, এই বোধটুকু কাজ করা শুরু করবে, এবং সর্বশেষ অক্ষরটা হলো আবার এস, এস হচ্ছে শর্ট অফ ব্রেথ, শ্বাস নিতে খুব কষ্ট হবে। তো যদি এগুলো হতে থাকে কি করণীয়, সাথে সাথে ইমার্জেন্সি রুমে যেতে হবে।
সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ইঁদুরের ওপরে রক্ত পরিশোধন বা ডায়ালাইসিস পদ্ধতি ব্যবহার করেছে, যা 99% কার্যকর বলা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত আপনার কাছে জানতে চাচ্ছি।
দুটা চিকিৎসার কথা আমি, যেগুলো নতুন, আমি বিশেষ করে বলতে চাই। একটা হচ্ছে যে হার্ভার্ডের ওয়াইস ইনস্টিটিউটে আপনারা জানেন যে রক্ত পরিশোধনের মাধ্যমে, ডায়ালাইসিসের মাধ্যমে এই সেপসিসের নতুন এক ধরনের চিকিৎসা করা হচ্ছে, যেখানে এই যে আক্রান্ত প্রাণঘাতী জীবাণুগুলোকে টিউবের মধ্যে দিয়ে পার করে রক্তগুলো পরিশোধিত করা হয়, এবং তাতে দেখা গেছে যে এই সেপসিসের যে ক্ষতিকর কারণটা সেটা অনেক 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 কমে এসছে। আরেকটা চিকিৎসা পদ্ধতির কথা যেটা আমি বলতে চাই, শতকরা 30% সেপসিস পেশেন্টকে ভালো করে তোলা সম্ভব কিংবা এই সংক্রমণটা কমিয়ে আনা সম্ভব, সেটা কিরকম, সেটা হচ্ছে যে এটা হচ্ছে ক্লাউড বেসড টেকনোলজি। আমাদের যেহেতু এই টেকনোলজির ব্যাপারটা ক্লাউড, যে আমাদের ইনফরমেশন সিস্টেমটা এখন এত উন্নত হয়েছে, এর মাধ্যমে আমরা আইফোন থেকে শুরু করে সব কিছুতেই এই ক্লাউড বেসড টেকনোলজিটা আমরা এখন ব্যবহার করছি।
বাংলাদেশ অথবা সাউথ এশিয়ার জন্য ক্লাউড বেসড টেকনোলজি প্রযোজ্য, সেখানে কি আছে এই ধরনের চিকিৎসা?
আপনি এটা খুব চমৎকার প্রশ্ন করেছেন, আমি বাংলাদেশের প্রসঙ্গে আসছি, কারণ যেটাই আমরা বাইরে দেখি, আমাদের যেহেতু মনটা পড়ে থাকে নিজের দেশের জন্য, সবসময় মনে হয় আহা এটা যদি নিজের দেশে আসতো। তো ক্লাউড বেসড টেকনোলজিটা কিন্তু এটাও, এটা গবেষণায় পর্যায়ে নাই, যেটা জার্নালে যেটা বের হয়েছে সেটা হলো যে এটা কিছু কিছু হসপিটালে আমেরিকাতে বিশেষ করে এইটা দেখা গেছে যে এটা শতকরা 30% সেপসিসের প্রকোপ কমিয়ে নিয়ে আসে। তো সব হসপিটালে এটা নেই, বাংলাদেশে করা সম্ভব কিনা, অবশ্যই সম্ভব।
ডক্টর মোহাম্মদ নাকিব, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, এবং ভয়েস অফ আমেরিকাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলাপের সূত্রপাত করার জন্য।
আমাদের সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান সরাসরি আমেরিকা দেখুন এটিএন বাংলায় প্রতি শুক্রবার সন্ধ্যা 6:20।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিতালির আসর, আর আমাদের আজকের মিতালি আসরে রয়েছেন সেলিম হোসেন, আপনাদের পাঠানো চিঠিপত্রের জবাব দিবেন তিনি। তো সেলিম ভাই, আপনার কাছে জানতে চাচ্ছি আপনার হাতে আজ কি কি চিঠি রয়েছে, আমাদের শ্রোতা বন্ধুরা কি পাঠিয়েছেন?
সাবরিনা চৌধুরী, ধন্যবাদ আপনাকে। আসলে শ্রোতা বন্ধুরা, আজকাল তো চিঠির পাঠানোর আমার হাতে ইমেলও রয়েছে, ফেসবুক ফ্যান পেজেরও কতগুলো কমেন্ট রয়েছে, চিঠিও রয়েছে, এবং একজন শ্রোতাও টেলিফোনে লাইনে আছেন, আমাদের সঙ্গে কথা বলবেন। তো প্রথমে আমি ফেসবুকের ছোট্ট দুটো কমেন্ট পড়তে চাই, যেটি মাসুম বিল্লাহ, মাজেদ মোহাম্মদ আবদুল্লাহ, রাজু খান সহ অনেকেই এখানে লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন। সেটি হচ্ছে, মুক্তধারার 25তম বার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট ওবামার অভিনন্দন বার্তা। এটি আমাদের ফেসবুক, আমাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছিল, এটি একটা। আরেকটি হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম রাজশাহী থেকে একটি কমেন্ট লিখেছেন, গতকাল হ্যালো ওয়াশিংটনে দুর্যোগ মোকাবেলা নিয়ে তিনি একটি চমৎকার পরামর্শ দিয়েছিলেন, সেটির ব্যাপারে, যে পরামর্শটি আমাদের আলোচকরাও খুব পছন্দ করেছিল, যে দুর্যোগ মোকাবেলার বিষয়টি বাচ্চাদেরকে স্কুল পর্যায় থেকে যেন শেখানো হয়। ধন্যবাদ জাহিদুল ইসলাম। এবার একটি চিঠি পড়ছি, লিখেছেন নিশাত আঞ্জুম ইভা, মায়ের নাম এবং বাবার নাম উল্লেখ করেছে, বাবার নাম বাবু, গুলবানু মায়ের নাম, সজলপুর বীরগঞ্জ, দিনাজপুর বাংলাদেশ থেকে। সে চমৎকার ইংরেজিতে লিখেছে চিঠিটি, কারণ সে আমাদের ভয়েস অফ আমেরিকার প্রচারিত ইংলিশ ইন মিনিটস প্রোগ্রামটি শোনে নিয়মিত এবং সেটির প্রশংসা করে ইংরেজিতেই লিখেছে। আমি একটি লাইন জাস্ট পড়ছি। আই অ্যাম এ নিউ রেগুলার লিসনার অফ ইয়োর ইংলিশ প্রোগ্রামার। ধন্যবাদ ইভা চমৎকার চিঠির জন্য। ইংলিশ ইন মিনিটস ইভার মতো আরও অনেকেরই হয়তো ভালো লাগে এবং উপকার হয়, সেজন্য আমরা খুবই আনন্দিত। এবার একটি চিঠি পড়ব, এক লাইন পড়ার পর এই চিঠি যে লিখেছেন তার সঙ্গে কথা বলবো। শহীদুল্লাহ, শহীদুল্লাহ ভারত থেকে লিখেছেন পুরনো একটি চিঠি, তার সঙ্গে একটি টেলিফোন নাম্বার দিয়েছিলেন কথা বলার জন্য, টেলিফোনে কথা বলছি। শহীদুল্লাহ আপনি লাইনে আছেন?
হ্যাঁ টেলিফোনে আছি।
আপনার এই চিঠিটি একটু পুরনো, ওই সেজন্য আমি চিঠিটি পড়ছি না, আপনার মুখ থেকেই শুনতে চাচ্ছি ভয়েস অফ আমেরিকা কেমন লাগে শুনতে, কোন প্রোগ্রাম আপনি শোনেন এবং কি পরামর্শ আপনার।
আমি প্রতিটি প্রোগ্রামই শুনি, ভয়েস অফ আমেরিকা আর বিশেষ করে বিশ্ব সংবাদ আমার খুবই আন্তর্জাতিক মানের নিরপেক্ষ বস্তুনিষ্ঠ। আমি মূলত আমাকে রেডিওতেই শুনি, আমাদের ইন্টারনেটে এখন গ্রামগঞ্জে সেরকম এখনো সুবিধা সেই সবার কাছে পৌঁছায়নি। তারপরে আর এই যে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান এগুলো খুবই।
আচ্ছা আমাদের হাতে আসলে সময় খুব কম, আপনি একদম এক সেন্টেন্সে একটা সব করে পরামর্শ দিয়ে শেষ করতে পারেন।
আচ্ছা আমি বলতে চাই যে শ্রোতাদেরকে আরো যাতে মানে সম্পৃক্ত করা যায় সেই ধরনের আরো অনুষ্ঠান, আরো আকর্ষণীয় কিছু অনুষ্ঠান করুন এবং প্রতি বছর একটা করে শ্রোতা সম্মেলন যাতে।
ধন্যবাদ শহীদুল্লাহ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। মিতালি আজকের মতো শেষ করতে হচ্ছে।
এবার শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ভিয়েনাতে ইরান ও রাশিয়ান সহপক্ষদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন, আর এই বৈঠক অনুষ্ঠিত হল সিরিয়া নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার পূর্বে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা ওই বৈঠককে সিরিয়াতে রক্তক্ষয়ী সংঘর্ষের ইতি টানার ক্ষেত্রে সবচাইতে প্রতিশ্রুতিশীল সুযোগ বলে অভিহিত করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে সিরিয়া বিষয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত সরাসরি অনানুষ্ঠানিক বৈঠক ছাড়াও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া, সৌদি আরব, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের সঙ্গেও কথা বলেন। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গুলি করে দুজন ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের মধ্যে একজন ইসরায়েলি সৈন্যকে ছুরিকাঘাত করেছে এবং তার অবস্থা এখন আশঙ্কাজনক। ভারতে পুরুষদের বহুবিবাহ সংক্রান্ত মুসলিম ব্যক্তিগত আইনে বদল আনার কথা বলছে সেখানকার সুপ্রিম কোর্ট। কলকাতা থেকে আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
অতীতে হিন্দু ধর্মের সংস্কারকে অগ্রাহ্য করেই হিন্দুদের সতীদাহ প্রথা নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছিল। ঠিক তেমনি নিষিদ্ধ ঘোষণা করে আইন তৈরি করা হোক মুসলিম পুরুষের বহুবিবাহ প্রথার অবসান ঘটাতে, এই মর্মে মত প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি এ আর দাভে ও এ কে গোয়েল। প্রধান বিচারপতিকে তাদের অনুরোধ এজন্য প্রয়োজনীয় আইন বদল করতে একটি আলাদা বেঞ্চ গঠন করা হোক। তাদের মতে দেশের সব নাগরিকের জন্যই সমান অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান, ব্যক্তিগত আইনের দোহাই দিয়ে কেবল মুসলিম মহিলাদের তা থেকে বঞ্চিত করে রাখা চলে না। তাছাড়া বিবাহ এবং উত্তরাধিকার সম্পর্কিত নিয়মকানুন ইসলামের মূল ধর্মীয় সংস্কার ও বিধির অন্তর্গত নয় বলেই বিচারপতিরা মত প্রকাশ করেছেন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
নতুন দিল্লিতে অনুষ্ঠিত আফ্রিকান দেশগুলোর সঙ্গে এক শীর্ষ সম্মেলনে ভারত সেসব দেশের সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি করতে চায়। এই সম্মেলনে ওই মহাদেশের 40টিরও দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। আফ্রিকার উন্নয়নের জন্য ভারত $1,000 কোটি ঋণ দেওয়ারও কথা ঘোষণা করে। ভারত ও আফ্রিকাকে বিশ্ব অর্থনীতিতে আশা ও সুযোগের দুটি উজ্জ্বল ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফ্রিকার দেশগুলোকে সমৃদ্ধির জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তানজানিয়ার নির্বাচন কমিশন বলছে ক্ষমতাসীন দলের প্রার্থী জন মাগুফুলি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.